বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 19 মার্চ, 5 চৈত্র এবং ফার্সি 29 ইসফান্দ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53 মিনিটে। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান জমা থাকে, ফলে দিনের অন্য যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের ওপর চাপ সৃষ্টি করে ছাড় আদায়ে বাইডেন ও ট্রাম্পের অভিন্ন নীতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে ঢাকার বুড়িগঙ্গার আদি চ্যানেলে নির্মিত 74 স্থাপনা 3 মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন থাকবে। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ট্রাম্পিজম ভাইরাস হোয়াইট হাউসকে দূষিত করে ফেলেছে, আমির আবদুল্লাহিয়ানের টুইট। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্কে টানাপোড়েন, শীর্ষ পর্যায়ের অনুষ্ঠান বাতিল। ভারতের অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার সহ 15 নেতাকে বিজেপি থেকে বহিষ্কার। এবং উদ্বাস্তুদের দেশে ফিরতে বাধা দিচ্ছে আমেরিকা, সিরিয়া ও রাশিয়ার অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা বলেছেন, ট্রাম্পিজম ভাইরাস হোয়াইট হাউসকে দূষিত করে ফেলেছে। নিষেধাজ্ঞা বজায় রাখার নীতি, সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুত্ব ইত্যাদি প্রমাণ করেছে যে ট্রাম্পিজম ভাইরাস হোয়াইট হাউসে ভয়াবহ রকমে সংক্রমিত হয়েছে। আমির আবদুল্লাহিয়ান আজ এক টুইটার বার্তায় ওই মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনকে অভিযুক্ত করার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন। ইরানের সংসদ স্পিকারের এই উপদেষ্টা আরও বলেছেন, বাইডেনও সেই ট্রাম্পই। আমেরিকার 37তম প্রেসিডেন্ট নিক্সনের উদ্ধৃতি দিয়ে আবদুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সভ্যতা আজ এক দুরারোগ্য রোগে ভুগছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বলেছেন, আমেরিকা সমঝোতায় ফিরতে দেরি করলে তাদেরই বেশি ক্ষতি হবে। সমঝোতায় ফিরতে আমেরিকা কেন দেরি করছে তার কারণ সম্পর্কে বেহরুজ কামাল বান্দি বলেছেন, এটা তাদের আধিপত্যবাদী এবং অহংকারী মনোবৃত্তি। আমেরিকার শাসন ক্ষমতায় যে 2 শাসক গোষ্ঠী রয়েছে তাদের মৌলিক দৃষ্টিভঙ্গি একই রকম। তারা সমগ্র বিশ্বকে তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে রাখতে চায়। তাদের মধ্যে যেটুকু পার্থক্য তা কেবলই কৌশলগত বলে কামাল বান্দি মন্তব্য করেন। ইরানের এই মুখপাত্র আরও বলেছেন, আমেরিকার বর্তমান সরকার আবারও ইরানের ওপর চাপ প্রয়োগ করার চিন্তাভাবনা করতে পারে, কিন্তু বুদ্ধিমান হলে তাদের উচিত ট্রাম্প সরকারের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থতার বিষয়টি বিবেচনায় নেয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতা সম্পর্কে কামাল বান্দি বলেন, এই সংস্থার একটি কারিগরি প্রতিষ্ঠান হলেও কোনো কোনো দেশের রাজনৈতিক চাপের মধ্যে রয়েছে। তিনি বলেন, আরাক রিয়েক্টর প্রকল্পের নয়া পরিকল্পনার কাজ আমরা আমেরিকা কিংবা চীনাদের ছাড়াই করব। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে উদযাপনের জন্য আগামী এপ্রিল মাসে ইসরায়েল, আমেরিকা ও কয়েকটি আরব দেশের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে যে অনুষ্ঠান আয়োজনের কথা ছিল তা বাতিল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। গত আগস্ট মাসে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার পর এটি প্রথম কোনো দ্বন্দ্বের ঘটনা। আমিরাত বলছে, আবুধাবির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের ভাগ্য করার ক্ষেত্রে সুযোগ হিসেবে ব্যবহার করছেন। তিনি আসন্ন নির্বাচনে আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদের নাম ব্যবহার করে বলেছেন, তার একক প্রচেষ্টায় সম্পর্ক প্রতিষ্ঠার পর আমিরাত এখন ইসরায়েলে $1,000 কোটি অর্থ বিনিয়োগ করবে। এজন্য তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমিরাতের শাসক বিন জায়েদের নাম নিচ্ছেন। নেতানিয়াহু এও বলেছেন, তার প্রতিপক্ষের ক্ষেত্রে এ ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা বা অর্জন নেই, কিন্তু আরব আমিরাত নেতানিয়াহুর এসব বক্তব্যকে ভুল উপস্থাপনা বলছে। আগামী 23 মার্চ ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশে কয়েকটি গোষ্ঠী তৎপর রয়েছে যারা দেশের চলমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। কিন্তু হিজবুল্লাহ এই ধরনের অপতৎপরতার সুযোগ কাউকে দেবে না বলে তিনি হুঁশিয়ারে উচ্চারণ করেন। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, যারা লেবাননের প্রতিরোধের কারণে হতাশা হয়েছে যারা লেবাননের প্রতিরোধের কারণে হতাশ হয়েছে তারা এখন অভ্যন্তরীণ দ্বন্দ্বকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। গতকাল সন্ধ্যায় রাজধানী বৈরুত থেকে টেলিভিশনের মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে বাইরের শক্তিগুলো এবং কিছু অভ্যন্তরীণ গোষ্ঠী লেবাননকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা আসলে আগুনে ঘি ঢালারই চেষ্টা করছে। হিজবুল্লাহর হাতে প্রচুর অস্ত্র রয়েছে এবং তা দিয়ে তারা লেবাননে গৃহযুদ্ধ শুরু করতে চায় বলে কোনো কোনো মহল থেকে যে অভিযোগ তোলা হয়েছে তার জবাবে হাসান নাসরুল্লাহ বলেন, এই ধরনের বক্তব্য একেবারে অযুক্তি ও ভিত্তিহীন। গৃহযুদ্ধের জন্য ছোট ছোট অস্ত্রের প্রয়োজন হয় এবং এমন অস্ত্র লেবাননে সবার হাতে রয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহর হাতে থাকা অস্ত্র দিয়ে দেশের ভেতরে গোলযোগ সৃষ্টির কোনো উদ্দেশ্য তার সংগঠনে নেই। তিনি আরও বলেন, চলমান গোলযোগ সৃষ্টির মূল লক্ষ্য হচ্ছে লেবাননকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া, কিন্তু এটি হচ্ছে রেড লাইন। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী শুরুর পর লেবানন মারাত্মক রকম অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে। দেশটির জনগণের অর্ধেকের বেশি এখন দারিদ্র্যসীমার নিচে বাস করছেন। এ নিয়ে দেশটিতে অনেকদিন ধরে বিক্ষোভ চলে আসছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের সুনামগঞ্জের সাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় 22 জনকে আটক করেছে পুলিশ। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
সুনামগঞ্জের সাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, আক্রান্ত হিন্দু সম্প্রদায় বলেছে তারা আগেই মাইকে হামলার খবর শুনে গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন। এই হামলার খবর তাদেরকে আগে কারা জানালো? হাজার হাজার মানুষ সংঘবদ্ধ হয়ে হামলা করলো, অথচ আশ্চর্যজনকভাবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা হলো না কেন? আগে ভাগে হামলার আশঙ্কা জেনেও স্থানীয় প্রশাসন কেন যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি, এই অবহেলা বা ব্যর্থতার দায় অবশ্যই সেখানকার প্রশাসনকে নিতে হবে। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা। সাল্লার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজত ইসলাম। এদিকে সাল্লার হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 22 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে বুধবার সকালে সুনামগঞ্জের সাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। ভারতের অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল সহ 15 নেতাকে বহিষ্কার করেছে বিজেপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্দলীয় প্রার্থী হয় তাদেরকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল সহ 15 জন বিজেপি নেতাকে বহিষ্কার করেছে বিজেপি। বিজেপির ওই নেতাদের 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজেপি থেকে বহিষ্কৃত নেতা দিলীপ কুমার পাল নির্বাচনে টিকিট না পেয়ে দলের উপরে ক্ষুব্ধ ছিলেন এবং নির্দলীয় প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন। অসম বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজদীপ রায় বলেন, দলের সভাপতি রঞ্জিত কুমার দাস শৃঙ্খলাভিত্তিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি অনুমোদন করেছেন। দিলীপ কুমার পাল বহিষ্কৃত 15 সদস্যের মধ্যে অন্যতম একজন, যিনি নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন এবং শিলচর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল বৃহস্পতিবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজদীপ রায়ের সই করা 15 জন বহিষ্কৃতের তালিকায় সবার শীর্ষে রয়েছে দিলীপ কুমার পালের নাম। এছাড়া থৈবা সিং, আশিস হালদার, ক্ষিতিশ রঞ্জন পাল, রাম কুমার নুনিয়া, মনোজ মোহন দেব, রাও গজেন্দ্র সিং, প্রিয়াঙ্কা নেওক, লক্ষেশ্বর মরান, তরুণ সাহ, সীমা ইংতিপি, হেমন্ত অধিকারী, দেবজিৎ মরান, রাজেশ কিষান এবং দিলীপ বেকে বহিষ্কার করা হয়েছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ওই 15 জন নির্দলীয় হিসেবে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন কিনা সেটা দেখার জন্য 17 মার্চ পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। এরপরে রাজ্যে প্রথম ও দ্বিতীয় পর্বের ভোটে নির্দলীয় প্রার্থী হিসেবে লড়াইতে নামা ওই বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। রাশিয়া ও সিরিয়া বলেছে বিদেশি মদতপোস্ট ভাড়াটে সন্ত্রাসীদের অর্থ সরবরাহ এবং সিরিয়ার অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি করে উদ্বাস্তু হওয়া সিরীয় নাগরিকদের দেশে ফিরতে বাধা সৃষ্টি করছে আমেরিকা। গতকাল সিরীয় উদ্বাস্তু ফেরত আনা বিষয়ক সিরিয়া ও রাশিয়ার যৌথ কমিটি এ অভিযোগ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে উদ্বাস্তুদের ফেরার বিষয়ে আমেরিকা ও তার মিত্ররা অব্যাহতভাবে বাধা সৃষ্টি করে যাচ্ছে। গত বছরের জুন মাসে আমেরিকা সিরিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানানো হয় যৌথ বিবৃতিতে। এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের পর সিরিয়া সরকার বলেছিল আরোপে দেশটিতে স্থিতিশীলতা ফিরতে দিতে চায় না আমেরিকা, এজন্য তারা রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টিসহ নানা রকম অস্ত্র ব্যবহার করছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থাগুলো নিষেধাজ্ঞার বিষয়ে অন্ধের ভূমিকা পালন করছে। যৌথ বিবৃতিতে সিরিয়া ও রাশিয়া সিরীয় উদ্বাস্তুদের নিরাপদে দেশে ফেরার জন্য যথোপযুক্ত পরিবেশ সৃষ্টির অঙ্গীকার ব্যক্ত করেছে। শ্রোতবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ।
Thank you.
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতা ও ইরানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আচরণ থেকে বোঝা যায় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছেন। ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে যেন কিছুই আশা না করে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
পরমাণু সমঝোতা ও ইরানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ও আচরণ থেকে বোঝা যায় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি অনুসরণ করছেন। ইরানের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের ঘোষিত নীতি ও তা বাস্তবায়নের একটি সামগ্রিক লক্ষ্য রয়েছে, আর তা হচ্ছে প্রবল চাপ সৃষ্টির মাধ্যমে ইরানের কাছ থেকে ছাড় আদায় করা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার বছর ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির যে নীতি নিয়েছিলেন, বর্তমান বাইডেন প্রশাসনও একই নীতি নিয়েছেন, যদিও ট্রাম্প তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সম্প্রতি মার্কিন পলিটিকো সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নীতির ব্যাপারে বলেছেন, ওয়াশিংটন আসলে প্রচণ্ড চাপ সৃষ্টি করে নতুন করে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছে। পর্যবেক্ষকরা বলছেন, বাইডেনের পররাষ্ট্র বিষয়ক নীতিমালা থেকে বোঝা যায় কথিত উদার কূটনৈতিক নীতির আড়ালে ইরানের ব্যাপারে তারা ট্রাম্পের নীতি অনুসরণ করে চলেছে। বাইডেন নিষেধাজ্ঞা বজায় রাখার পাশাপাশি ইরানের ব্যাপারে কূটনৈতিক দরজা খোলা থাকা এবং পরমাণু সমঝোতাকে আরও শক্তিশালী করার যে কথা বলছেন তা ট্রাম্পের কৌশলেরই অংশ। আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ড্যানিয়েল আর ডেপ্রিস সম্প্রতি নিউজ উইকে দেয়া এক নিবন্ধে লিখেছেন, বাইডেনের নীতির সঙ্গে ট্রাম্পের নীতির কোনো পার্থক্য নেই। বাস্তবতা হচ্ছে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ট্রাম্পের কৌশল কোনো কাজে আসেনি এবং ইরান প্রমাণ করেছে নিজ জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। এ কারণে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করায় এবং ইউরোপও তাদের ওয়াদা রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর ইরান পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে আসে। ইরান জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা তুলে না নিলে তারা পরমাণু সমঝোতায় দেয়া কোনো প্রতিশ্রুতি পালন করবে না। তেহরানের দাবি পূরণ করা হলে তারাও আগের অবস্থায় ফিরে আসবে। যাই হোক, পরমাণু সমঝোতার ব্যাপারে ইরান যৌক্তিক অবস্থানে রয়েছে। বর্তমানে পরমাণু সমঝোতায় যে অচলাবস্থা তৈরি হয়েছে তাকে পুনরুজ্জীবিত করতে হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এগিয়ে আসতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে না নেবে ততদিন পর্যন্ত ইরানের কাছ থেকে তারা যেন কিছুই আশা না করে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। রাজধানী ঢাকার পরিবেশের উন্নয়নের লক্ষ্যে হাজারিবাগ ও কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গা আদি চ্যানেলের ওপর নির্মিত বহু অবৈধ স্থাপনা তিন মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়াসহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
রাজধানী ঢাকার পরিবেশের উন্নয়নের লক্ষ্যে হাজারিবাগ ও কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গার আদি চ্যানেলের উপরে নির্মিত 74টি স্থাপনা মাটি ভরাট এবং দখল তিন মাসের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদুল্লাহর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এক আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দেন। ঢাকা জেলা প্রশাসক এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। উচ্ছেদ কাজে সহযোগিতা করতে পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বা HRPB 2009 সালে ঢাকার চারিদিকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা এই চার নদীর দূষণ, অবৈধ দখল ও নদীগুলোর ভেতর দিয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণের বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করে। উক্ত আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা সহ রায় দেয়। রায়ে সময়সীমা বেঁধে দিয়ে সিএস ও আরএস ম্যাপ অনুসারে নদীগুলোর সীমানা জরিপ করা, প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা, নদীগুলো রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন, সীমানা পিলার স্থাপন, নদী সীমানায় ওয়াকওয়ে নির্মাণ বা বৃক্ষরোপণ করতে বলা হয়। এর ধারাবাহিকতায় হাজারিবাগ ও কামরাঙ্গীর চর বুড়িগঙ্গা এলাকার আদি চ্যানেলের নদীর জায়গা উদ্ধার ও অবৈধ দখলদারদেরকে উচ্ছেদে নির্দেশনা চেয়ে গত বছরের 6 অক্টোবর HRPB হাইকোর্টে একটি আবেদন করে। এর শুনানি নিয়ে গত বছরের 12 অক্টোবর হাইকোর্ট হাজারিবাগ ও কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশে আদি চ্যানেলে নদীর জায়গায় সিএস ও আরএস ম্যাপ অনুসারে 3 মাসের মধ্যে চিহ্নিত করতে নির্দেশ দেয়। এ প্রসঙ্গে আইনজীবী মঞ্জিল মোর্শেদ রেডিও তেহরানকে জানান,
2009 সালের যে রায় আছে বুড়িগঙ্গা নদীর অবৈধ স্থাপন উচ্ছেদ, অর্থাৎ আদি চ্যানেলটাও বুড়িগঙ্গার অন্তর্ভুক্ত অংশ, সেটি ওই সময় বাদ পড়ে গিয়েছিল। এই কারণে আমরা এখন আদালতের দ্বারস্থ হয়েছি এবং আদালত জরিপ করে বের করেছেন, জরিপের মাধ্যমে যেখানে 74টা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান বাড়ি এই সমস্ত আছে, অর্থাৎ এগুলো উচ্ছেদ করার মাধ্যমে যেটা হবে যে ওইখানে যে আদি চ্যানেলের যে পানি প্রবাহ সেটা সঠিক হবে এবং আশেপাশে যারা বসবাস করতেছে তাদের বসবাস উপযোগী একটা পরিবেশ সৃষ্টি হবে।
উল্লেখ্য, বুড়িগঙ্গার আদি চ্যানেল এলাকায় নদীর জায়গায় টিন শেড বাড়ি, 4-তলা ভবন, 1-তলা ভবন, জায়গা দখল করে মাটি ভরাট, মসজিদের আংশিক স্থাপনা সহ ব্যক্তি মালিকানাধীন বাড়ি, হাসপাতাল, কারখানা ও সুপার মার্কেট স্থাপন করা হয়েছে। এসব স্থাপনা 3 মাসের মধ্যে উচ্ছেদ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিয়ে আগামী 26 জুনের মধ্যে ঢাকা জেলা প্রশাসক এবং BIWT এর চেয়ারম্যানকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে গুটিয়ে নিচ্ছি আজকের নৈশ অধিবেশন। খোদা হাফেজ।